ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
প্রধানমন্ত্রী আগামী এপ্রিলের প্রথমার্ধে ভারত সফর যাবেন।
কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
গতকাল ভারতীয় সময় মধ্যরাতে জম্মু কাশ্মীরের সোপিয়ান জেলার সেনা কনভয়ে ফের জঙ্গি হামলার ঘটনা ঘটে।
তাছাড়াও রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মাস পূর্তি উপলক্ষে ডক্টর মেহনাজ মোমেনের বিশ্লেষণ।
আমার কাছে মনে হয় যে খুবই একটা অসামঞ্জস্যপূর্ণ, খুবই একটা অ্যাম্বিগুয়াস, আনপ্রেডিক্টেবল মাস গেছে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সেলিম হোসেন। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনানিয়াতো এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং স্বরাষ্ট্রমন্ত্রী জন কেলি। বৈঠকে মাদক পাচার, বাণিজ্য এবং অভিবাসন নিয়ে আলোচনা হচ্ছে। মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন সম্পর্কে বিরূপ ধারণা প্রশমনে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্ত্রিপরিষদের এই দুই গুরুত্বপূর্ণ সদস্যের এই সফরকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি সিন স্পাইসার বলেছেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিকেই প্রেসিডেন্ট যে মেক্সিকোতে দুজন মন্ত্রীকে পাঠান তা দুদেশের সম্পর্কের অর্থবহ ইঙ্গিত। ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত শহর মসুলে প্রবল আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাকি বাহিনী। আক্রমণে শহরের মূল বিমানবন্দর এবং একটি সেনাঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। 2014 সালে ইসলামিক স্টেট দখল করে নিয়েছিল মসুল শহরটি। গত মাসে ইরাকি বাহিনী শহরটির দখল পুনঃপ্রতিষ্ঠা করে। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় লাহোরে এক বিস্ফোরণে অন্তত 8 জন নিহত এবং 20 জন আহত হয়েছে। লাহোর শহরের একটি ব্যস্ত মার্কেটে বিস্ফোরণটি ঘটে। প্রথমবারের ন্যায় দেশব্যাপী সন্ত্রাস নির্মূল অভিযান শুরু করবার একদিন পর ঘটনাটি ঘটল। গত কয়েক সপ্তাহে আত্মঘাতী বোমা হামলা এবং জঙ্গি আক্রমণে পাকিস্তানের বিভিন্ন স্থানে অন্তত 130 জন নিহত হন। ওইসব হামলার দায় স্বীকার করে পাকিস্তানি তালিবান এবং ইসলামিক স্টেট। যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তিত লিঙ্গের শিক্ষার্থীদের লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে বাথরুম এবং লকার ব্যবহারের নতুন নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় সরকার। বিচার ও শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে যৌথভাবে জারি করা চিঠিতে বলা হয়েছে, গত বছর ওবামা প্রশাসন জারিকৃত এ বিষয়ক নীতিমালা নিয়ে নানা বিতর্ক ছিল। টাইটেল IX নামের একটি আইনের ভিত্তিতে করা ওই নীতিমালায় শিক্ষাঙ্গনে লিঙ্গ বৈষম্য নিয়ে ছিল নানা প্রশ্ন। তবে বলা হয়েছে, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে রাজ্য এবং স্থানীয় প্রশাসনের, ফেডারেল সরকারের নয়। সিরিয়ায় প্রায় 6 বছরের গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে জাতিসংঘের বিশেষ দূত সিরিয়া সরকারের প্রতিনিধি এবং বিরোধী দলীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন জিনিভায়। জাতিসংঘ দূত স্টাফান দে মাতসুরা বৃহস্পতিবার সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বলেছেন, তিনি এখনও কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না, তবে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার পক্ষে রাজনৈতিক সমঝোতার একটি আভাস তিনি দেখতে পাচ্ছেন। 9 মাস আগে সিরিয়ার এই দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনার লক্ষ্যে জিনিভায় মিলিত হয়েছিল, তবে উভয় পক্ষ অস্ত্রবিরতি চুক্তি না মানায় সেই আলোচনা কার্যকর হয়নি। মিয়ানমারের মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘের স্পেশাল রেপোর্টিয়ার ইয়াং হি লি বাংলাদেশে তাঁর মিশন শেষ করেছেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে 13 মার্চ তিনি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে রিপোর্ট পেশ করবেন। জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
মিয়ানমারের মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘের স্পেশাল রিপোর্টার ইয়াং হি লি বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মিয়ানমারের রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং দেশত্যাগের কারণ তাদের কাছ থেকে সরাসরি জানার মিশন বৃহস্পতিবার শেষ করেছেন। দুদিনের কক্সবাজার অবস্থানকালে তিনি সেখানকার 3টি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং প্রায় 100 জন রোহিঙ্গা নারী পুরুষের সাথে কথা বলেন আর বৈঠক করেন স্থানীয় কর্মকর্তাদের সাথে। দুদিনের কক্সবাজার সফর শেষে তিনি বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের কাছে দেওয়া এক সংক্ষিপ্ত মন্তব্যে বলেন, জাতিসংঘের স্পেশাল রিপোর্টার ইয়াং হি লি বললেন, যা শুনেছি যা জেনেছি সে ব্যাপারে 2 সপ্তাহের মধ্যে আমি আমার রিপোর্ট সমাপ্ত করতে পারবো বলে আশা করি। তিনি 13 মার্চ রিপোর্টটি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে পেশ করবেন বলে জানা গেছে। এদিকে রোহিঙ্গাদের মধ্যে মালয়েশিয়ার ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং 75,000 সদস্যের 15,000 পরিবারকে খুব শীঘ্রই ওই ত্রাণ প্রদান করা হবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমির খসরুই ঢাকা থেকে আর এক রিপোর্টে জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী এপ্রিলের প্রথমার্ধে ভারত সফরে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য ভারতীয় পররাষ্ট্র সচিব সুব্রহ্মণ্যম জয়শঙ্কর এক সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার দুপুরে ঢাকা এসে পৌঁছেছেন। তিনি বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন এবং এ সময় প্রধানমন্ত্রী আগামী এপ্রিলের প্রথমার্ধে ভারত সফর যাবেন এমন একটা সময় নির্ধারিত হয়েছে। তবে বিস্তারিত দিনক্ষণ এবং কর্মসূচি পরে ঠিক করা হবে বলে জানা গেছে। ইতিপূর্বে বিভিন্ন কারণে দুদফা প্রধানমন্ত্রীর ভারত সফর পিছিয়ে দেয়। পররাষ্ট্র সচিব রাতে তার বাংলাদেশি সমকক্ষের বৈঠক করবেন বলে কর্মসূচি স্থির রয়েছে। ঢাকায় বিভিন্ন সূত্র বলছে প্রধানমন্ত্রীর ভারত সফরকালে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হবে কিনা সে বিষয়টি বাংলাদেশের জন্য এখন বড় ভাবনার কারণ। ভারতীয় পররাষ্ট্র সচিব শুক্রবার সকালে ঢাকা ত্যাগ করবেন বলে কর্মসূচি রয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের জম্মু কাশ্মীরে বুধবার মধ্যরাতে সপিয়ান জেলায় মাতৃগ্রামে সেনা কনভয়ের ওপর জঙ্গি হামলায় 3 সেনা জওয়ানের মৃত্যু হল। দুপক্ষের গুলি বিনিময়ের মধ্যে এক মহিলা মারা গেছেন। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
সাম্প্রতিককালে সেনার ওপর অন্যতম বড় এই জঙ্গি হামলায় 3 সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 4 সেনাকর্মী। দুপক্ষের গুলি বিনিময়ের মধ্যে পড়ে এক মহিলাও প্রাণ হারিয়েছেন। 44 রাষ্ট্রীয় রাইফেলসের সেনা জওয়ানরা এই জেলার মাতৃগ্রামের একটি গ্রামে জঙ্গি বিরোধী অপারেশন সেরে ফিরছিলেন। গতকাল বুধবার রাত 2:30 নাগাদ তাদের ওপর হামলা চালায় অত্যাধুনিক অস্ত্রধারী একদল জঙ্গি। জবাব দেয় সেনাও। প্রায় 1 ধরে দুতরফের গুলি বিনিময় চলে, কিন্তু জঙ্গিরা রাতের অন্ধকারে গা ঢাকা দেয়। এলাকায় অতিরিক্ত সেনা পাঠানো হয় তল্লাশির জন্য। জঙ্গি হামলায় ঘটনাস্থলে শহীদ হন 3 জওয়ান, 1 অফিসার সহ আরো কয়েকজন সেনার অবস্থা গুরুতর। শ্রীনগরে নিয়ে গিয়ে তাদের চিকিৎসাও শুরু করা হয়েছে বলে জানা গেছে। গত 3 সপ্তাহে এই নিয়ে 4 কাশ্মীরে সেনার ওপর বড়সড় হামলা হলো। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কংগ্রেসের সামনে প্রধান সমস্যাগুলো কি কি সে বিষয়ক CBS জরিপের এক ফলাফলে অভিবাসন সমস্যাকে 1 হিসেবে চিহ্নিত করা হয়েছে। 15% আমেরিকান অভিবাসনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা উল্লেখ করে এবছরেই প্রেসিডেন্ট এবং কংগ্রেসকে তা সমাধানের আহ্বান জানিয়েছেন। দ্বিতীয় প্রধান বিষয় হচ্ছে অর্থনীতি এবং চাকরির সংস্থান। 13% মানুষ তাই বলছেন, 11% রায় দিয়েছে স্বাস্থ্যসেবার পক্ষে। জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বিদেশিদের যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দিয়েছেন বেশিরভাগ আমেরিকান। তবে নিরাপত্তার প্রশ্ন এবং নানা বিতর্ক সত্ত্বেও 10% আমেরিকান মনে করেন এই দেশে বসবাসরত কাগজপত্রবিহীন অভিবাসীদের জন্য নাগরিকত্ব পাওয়ার সুযোগ সৃষ্টি করা দরকার। 13% অভিবাসনের পক্ষে আর 3% তার বিপক্ষে। সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট মোহামেদ আবদুল্লাহি ফারমোজা দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে তেল কোম্পানির নির্বাহী হাসান আল খাইরের নাম ঘোষণা করেছেন। হাসান আল খাইর সোমালিয়ার দুর্বল কেন্দ্রীয় সরকারের প্রশাসনকে স্থিতিশীল করা এবং খরা ও জঙ্গি হামলায় পর্যদুস্ত সোমালিয়াকে ভালো অবস্থানে নিয়ে আসবেন বলে আশা করছেন সকলেই। খাইর গত 2.5 ব্রিটিশ জ্বালানি কোম্পানি সোমা অয়েল অ্যান্ড গ্যাসের আফ্রিকা পরিচালক হয়ে কাজ করেন। এর আগে তিনি নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের আফ্রিকা পরিচালক ছিলেন। মন্ত্রী পরিষদ গঠনের আগে তাঁর সোমালিয়া সংসদের অনুমোদন লাগবে বলে বলা হচ্ছে। 2013 হংকংয়ে এক বিক্ষোভকারীকে হামলার দায়ে কয়েকজন পুলিশের বিরুদ্ধে শাস্তি দেওয়ার প্রতিবাদে প্রায় 30,000 বর্তমান ও সাবেক পুলিশ কর্মকর্তা হংকংয়ের রাজপথে নেমেছেন প্রতিবাদ করতে। বলা হচ্ছে গত 50 মধ্যে পুলিশের এত বড় সমাবেশ আর হয়নি। এই সমাবেশে অংশ নেয়া এক পুলিশ সদস্য বললেন, এটি হংকংয়ের আদালত বা বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ নয় আইনের শাসনের বিরুদ্ধেও। এটি সেফ তার সহকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি একান্ত সমর্থন এবং একাত্মতা প্রকাশ। আমরা মনে করি ওই সময়ে যে পরিস্থিতি হয়েছিল, যে বিক্ষোভ হয়েছিল হংকংয়ের রাজপথে, সেটি প্রশমনের জন্য যেটি দরকার ছিল তাই করেছিলেন পুলিশ কর্মকর্তারা, এবং এখন তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা অবিচার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনীতিকে তার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করার পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের এক শীর্ষ উপদেষ্টা বৃহস্পতিবার কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স CPAC এর এক সম্মেলনে একথা বলেছেন। আমেরিকান রক্ষণশীলদের সর্ববৃহৎ এই বার্ষিক সম্মেলনে ট্রাম্প উপদেষ্টা কেলিয়ান কনওয়ে এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প দেশের প্রত্যন্ত পর্যায়ে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে বুঝিয়েছেন যে তারা এই রক্ষণশীল আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ। এই ছিল বিশ্ব সংবাদে আজ আমার হাতের খবরগুলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন কাজ শুরু করেছেন এক মাস হল। এ পর্যন্ত প্রশাসন কেমন কাজ করছে? ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে ড. মেহনাজ মোমেন ট্রাম্প প্রশাসনের কাজকর্মের মূল্যায়ন করেন। টেক্সাস A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহনাজ মোমেনের সাক্ষাৎকারটি নেন শেগুফতা নাসরিন খুইন।
ডক্টর মেহনাজ মোমেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন এক মাস হল, ট্রাম্প প্রশাসন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কেমন করেছে এ পর্যন্ত তার একটা মূল্যায়ন করুন।
দেখেন, গত এক মাসে এই প্রশাসন পরিবর্তন হওয়ার পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে দেশে বিদেশে সব জায়গায় একটা আশঙ্কা এবং অনেকটা আতঙ্ক তৈরি হয়েছে। কারণ পররাষ্ট্রনীতি সাধারণত ধরে নেওয়া হয় যে এটা কন্টিনিউ করবে, এটার একটা নতুন প্রশাসন আসলে কিছুটা চেঞ্জ হবে, তারপর বেসিক যে ফাউন্ডেশন গুলো যে যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন রাষ্ট্রের যেরকম সম্পর্ক সেগুলো একই রকম থাকবে। এখন বিভিন্ন জায়গায় এটা নিয়ে এটা এরকম হবে কিনা, যেমন ইউরোপের বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক আগের মতো বন্ধুত্বপূর্ণ থাকবে কিনা, তারপর অবশ্যই রাশিয়ার সাথে সম্পর্ক অনেক বেশি বন্ধুত্বপূর্ণ সহায়তাপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে আপনার মধ্যপ্রাচ্যের যুদ্ধের ক্ষেত্রে হয়তো রাশিয়ার অনেক সহায়তা আমরা দেখতে পাবো। আবার মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলোতেও কি ভূমিকা হবে, এগুলো সবই অনেক অনেক পরিবর্তন হবে। এবং যেমন ধরেন আপনি ইসরায়েলের ব্যাপারে, এখানে যুক্তরাষ্ট্র বহুদিন পর্যন্ত খুব একদম শক্তভাবেই বলে আসছে যে তারা দুই রাষ্ট্রনীতি অর্থাৎ প্যালেস্টাইন এবং ইসরায়েল দুইটা রাষ্ট্র হবে এই নীতিতে সমর্থন করে। এখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এটা নিয়ে উনি একদম থিন নন, যে দুই রাষ্ট্রনীতি না এক রাষ্ট্রনীতি। এরকম অনেক ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে, কিন্তু অসুবিধাটা হলো মূল্যায়নের, যে এই পরিবর্তনগুলো এটা কতখানি আপনার নীতিতে আমরা দেখব আর কতটুকু আপনারা আমরা দেখছি শুধুমাত্র এই প্রশাসন এই এই কথাগুলো বলছে সেটা এখনো স্পষ্ট না, কারণ নীতি পরিবর্তন করা অনেক কঠিন।
অনেকে বলছেন যে ট্রাম্প যে কথা বলছেন এবং তার অন্যান্য কর্মকর্তারা, তার প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা তারা যা বলছেন তার ভেতরেও একটা পার্থক্য রয়ে গেছে।
হ্যাঁ, একটা ভীষণ অসামঞ্জস্য রয়েছে। আমরা দেখলাম যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাত্র কত 24 দিনের মাথায় পদত্যাগ করতে বাধ্য হলেন, তো তারপর এখন তাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নেওয়া হয়েছে। তার সম্পর্কে মানুষ যারা আর কি প্রশাসনের সাথে যুক্ত তারা অনেক বেশি আশাবাদী, কিন্তু এখন দেখা যাক কি হয়। কিন্তু প্রশাসনের ভিতরেও বিভিন্ন রকমের মানুষের মধ্যে আপনার অনেক অসামঞ্জস্য আছে, তারপর আপনার প্রশাসনের উঁচু লেভেলের অনেক মানুষ আপনার ন্যাশনাল সিকিউরিটি ক্লিয়ারেন্সই পায় নাই এবং অনেক পদ এখন পর্যন্ত খালি আছে, অনেক ভীষণ গুরুত্বপূর্ণ পদ।
অভিবাসন বিষয়ে ট্রাম্পের প্রথম কার্যনির্বাহী আদেশ আদালত খারিজ করে দেয়, তিনি নতুন নির্দেশ দিচ্ছেন, সে বিষয়ে একটু বলুন।
নতুন নির্দেশ তো তারা বলছেন যে পুরানো নির্দেশের থেকে এমন কোনো পরিবর্তন হবে না, খালি যেই ব্যাপারটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি আনকনস্টিটিউশনাল ছিল, যেমন ডুয়াল সিটিজেন এবং গ্রিন কার্ড হোল্ডারদের এফেক্ট করার ব্যাপারটা, ওটা হয়তো তারা আনবে না, কারণ ওটা আদালতে নিলে ওটা আদালত বারবার খারিজ করবে। কিন্তু বাকি যে আপনার রিফিউজি সম্পর্কে বা ব্যান সম্পর্কে যেগুলো, ওটা ওরা যেভাবে নিয়ে আসবে তাতে আমার কাছে মানে ওরা নিজেরাই যেটা বলেছে স্টিফেন মিলার, যে নতুন যেটা আসবে সেই আদেশটা এমন কোনো পরিবর্তন হবে না। তবে আমি জানি না, সেটা তো আবার তাহলে চ্যালেঞ্জ হবে আদালতে। এবং এখন যদিও আদালত খারিজ করেছে, তারপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে তাদের ধর্মের কারণে আপনার ঢুকতে দেওয়া হয়নি। যেমন একটা নিউজ অনেকখানি পেয়েছে যে একটা ব্রিটিশ টিচার তার স্কুল চিলড্রেনদের সাথে উনি মুসলমান, উনি আসছিলেন এবং ওনাকে আটকানো হয়েছে এবং ওনাকে দেশে ঢুকতে দেওয়া হয় নাই। কাজে যদিও আপনার এই এই কি বলবো এই ট্রাভেল ব্যান আদালত খারিজ করে দিয়েছে, কাজে এখন দেখা যাক কি হবে। কিন্তু এইটা ছাড়াও আপনার যে আপনার ম্যাস ডিপোর্টেশন যেটা অলরেডি শুরু হয়ে গেছে সারা দেশব্যাপী, সেখানে আপনার যেমন অপরাধের সংজ্ঞাটা এত ব্যাপক যে যেকোনো মানুষ, সে যদি আনডকুমেন্টেড হয়, যে কোনো মানুষ সে যত বছর ধরে এখানে থাকুক না কেন সে ওই ডিপোর্টেশনের আওতায় চলে আসবে। কারণ ধরেন যেমন বলা হচ্ছে যে কেউ আনডকুমেন্টেড যদি কোনোদিন পাবলিক অ্যাসিস্ট্যান্স নিয়ে থাকে, এখন পাবলিক অ্যাসিস্ট্যান্সের সংজ্ঞা কি, কেউ যদি হাসপাতালে গিয়ে থাকে, এমার্জেন্সিতে গিয়ে থাকে, সেটাও তো পাবলিক অ্যাসিস্ট্যান্ট হলো। তো এখন এমন ভাবে সংজ্ঞাটাকে এমন ব্যাপকভাবে প্রয়োগ করা হচ্ছে যে যে কোনো মানুষ, এবং শুধু আনডকুমেন্টেড না, এটার মধ্যে আমরা তো সাধারণত একটা ভাবি যে এটা একটা বিভাজিত একটা জিনিস যে কেউ আপনার লিগাল কেউ ইলিগাল, কিন্তু আসলে জিনিসটা এটা অনেক ফ্লুইড। তো যাই হোক, মানে এই যে ম্যাস ডিপোর্টেশন, ওবামা আমলে অনেক ডিপোর্টেশন হয়েছে, কিন্তু অ্যাটলিস্ট ওবামা আপনার যার ক্রিমিনাল রেকর্ড ছিল তাকে তাদেরকে আপনার টার্গেট করেছে, কিন্তু এখন ক্রাইমের সংজ্ঞাটা এত ব্যাপক যে সবাই এই সংজ্ঞার মধ্যে চলে আসে।
সার্বিকভাবে ট্রাম্প প্রশাসনের পারফরমেন্স বা কাজকর্ম কেমন হলো এক মাসে, সে সম্পর্কে আপনার মূল্যায়ন?
আমার তো মূল্যায়ন করলে আমার যে কথাগুলো আমার মনে আসে সেটা হচ্ছে আতঙ্ক, আশঙ্কা। কারণ আপনার এই এক মাসে আমরা মানে উনি যে সমস্ত নীতিমালার প্রয়োগ করার ক্ষেত্রে বারবার উনার কি বলবো মানে উনার ক্যাম্পেইন প্রমিস বা প্রতিজ্ঞার কথা বলেছেন এবং মনে হচ্ছে যে এগুলো হবে, সেগুলো একটা নীতিও আমার কাছে মনে হয় না যে এই দেশের জন্য বা কারোর জন্যই এটা ভালো হবে। যেমন এই যে আমরা অভিবাসন নিয়ে কথা বললাম, এটা তো অর্থনীতিতে সাংঘাতিক প্রভাব পড়বে। তারপরে যে কোনো আপনার পররাষ্ট্রনীতির যে পরিবর্তনগুলো হবে ওটাতে তো আপনার মানে বিশ্বমঞ্চে একদম ব্যাপক ইম্প্যাক্ট দেখবো। তারপর এরকম ধরনের নীতির কথা বলা হচ্ছে যেগুলো অনেক আপনার যুদ্ধের ব্যাপারে যুদ্ধকে উস্কে দেয়। তো এগুলো সবকিছু বিবেচনা করে এই এক মাস আমার কাছে মনে হয় যে খুবই একটা অসামঞ্জস্যপূর্ণ, খুবই একটা অ্যাম্বিগুয়াস আনপ্রেডিক্টেবল মাস গেছে। এবং এই মাসটাকে যদি আমরা ধরে নিই যে এভাবে করেই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চলবে, তাহলে সামনের দিনগুলো আসলেই অনেক মানে আতঙ্কময় এবং আশঙ্কার বিষয়।
ডক্টর মেহনাজ মোমেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময়টা দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
বাংলাদেশের কারা অধিদপ্তর শীর্ষ সন্ত্রাসীদের বিচার কাজ সরাসরি কারাগার থেকে আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন নাসরিন হুদা বিথি।
বৃহস্পতিবার দুপুরে কারা অধিদপ্তর আয়োজিত সাংবাদিক সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন সাংবাদিকদের বলেন, নিরাপত্তার স্বার্থে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীদের বিচার কাজ কারাগার থেকে আদালতে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালনা করার উদ্যোগ নিয়েছেন আর এই দায়িত্ব নিয়েছেন আইন মন্ত্রণালয়। এছাড়া তিনি আরও বলেন, শর্ত সাপেক্ষে কারাবন্দীরা তারা তাদের নিকট আত্মীয় স্বজনদের সাথে টেলিফোনে কথা বলতে পারবেন। কারাগারে সেবার মান বৃদ্ধি, এটিকে সংশোধনাগারে রূপান্তরে আরও এক ধাপ এগিয়ে যাওয়া, কারা কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কাজের উদ্দীপনা বৃদ্ধি, কারা কর্মকর্তা ও বন্দীদের মধ্যে সেতু বন্ধনের লক্ষ্যে আগামী 26 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ পর্যন্ত কারা সপ্তাহ পালন করা হবে। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের তেলেঙ্গানা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও দেবতাকে স্বর্ণালঙ্কার উৎসর্গের প্রতিশ্রুতি রাখলেও তরুণদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি রাখছেন না, বরং তারা যাতে আন্দোলন করতে না পারে সেজন্য চলছে দমনপীড়ন। কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার দাবিতে প্রবল আন্দোলনের সময় তৎকালীন আন্দোলনের নেতা তথা বর্তমানের তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজ্য গঠন যদি হয় তখন বেকার যুবকদের জন্য কর্মসংস্থান হবে, অন্যদিকে দেবতার এই কৃপার জন্য মন্দিরে স্বর্ণালঙ্কার উৎসর্গ করবেন তিনি। রাজ্য গঠিত হয়ে গিয়েছে 2014 সালের 2 জুন। দেবতার কাছে প্রতিশ্রুতি রাখতে মুখ্যমন্ত্রী বুধবার তিরুপতি মন্দিরে গিয়ে 5.5 কোটি টাকার সোনার মুকুট উৎসর্গ করে এলেন, কিন্তু কর্মসংস্থান, কাজের সংস্কারের দাবিতে যুবকদের বিক্ষোভ ঠেকাতে আগে থেকেই রাজ্যে ব্যাপক ধরপাকড় শুরু করে দিয়েছিল প্রশাসন, যেন বিক্ষোভ প্রদর্শন সম্ভবই না হয়। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের কিছু খবরাখবর। পৃথিবীময় প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ম্যালেরিয়ায় প্রাণ হারাচ্ছেন। অনেক সময় দেখা গেছে যে এই রোগ নির্ণয় পদ্ধতিও কিছুটা জটিল হবার কারণে পরীক্ষা করতে বেশ সময় লেগে যায়। তবে সুখবর এই যে স্মার্টফোনের মাধ্যমে ম্যালেরিয়ার রোগ শনাক্ত করা সম্ভব হবে। এ সম্পর্কে আমাদের ভয়েস অফ আমেরিকার বিস্তারিত রিপোর্টটি শুনুন তাহিরা কিবরিয়ার কাছে।
বর্তমান যুগে টেলিফোন কেবলমাত্র কথা বলার যন্ত্র নয়। মানুষ যে শুধুমাত্র ফোনে একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করেন তাই নয়, বরং এখন ফোনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ, আর্থিক লেনদেন, ইন্টারনেট, সামাজিক মাধ্যম অথবা বিনোদনের সবকিছুই ছোট্ট এই মুঠো ফোনের মধ্যে সেরে নেওয়া যায়। স্মার্টফোন সত্যি যে স্মার্ট তা আরও একবার প্রমাণিত হল। সম্প্রতি গবেষকেরা আবিষ্কার করেছেন স্মার্টফোনের মাধ্যমে কেউ ম্যালেরিয়ায় আক্রান্ত হলে সেটাও শনাক্ত করা সম্ভব হবে। অর্থাৎ স্মার্টফোন খুব স্মার্টভাবেই বলে দিতে পারবে আপনার ম্যালেরিয়া হয়েছে কি না। টেক্সাস A&B ইউনিভার্সিটির প্রকৌশলীরা একটি অতি সূক্ষ্ম ডিভাইস তৈরি করেছেন যা স্মার্টফোনে আটকে দেওয়া হবে এবং ওই ডিভাইস বা যন্ত্রটি একটি অত্যাধুনিক অণুবীক্ষণ যন্ত্রের মতো কাজ করবে। টেক্সাস A&M বিশ্ববিদ্যালয়ের গবেষক রিচার্ড কোর্ট বললেন,
The way they diagnose malaria now is with a microscope, but it's a big benchtop microscope, and you have to have the facilities for that scope. So basically what we're taking is that gold standard and making it into a portable device.
কোড বললেন, বর্তমানে ম্যালেরিয়ার পরীক্ষা করা হয়ে থাকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। অণুবীক্ষণ যন্ত্রটি আকারে বেশ বড় আর এর ব্যবহারও বেশ জটিল। তবে আমরা গবেষণা করে যে সেরা ফলটি পেয়েছি সেটাই মূলত এখানে কাজে লাগিয়েছি। অর্থাৎ সহজেই হাতে নেওয়া যায় এমনই একটি যন্ত্রের ভেতরে তা আমরা স্থাপন করেছি। সূক্ষ্ম ওই যন্ত্রটিতে ব্যবহার করা হয়েছে পোলারাইড বাতি। কয়েক ফোঁটা রক্ত ওই পোলারাইড লাইটের নিচে রাখলে তা ম্যালেরিয়ার পরজীবী নির্ণয় করবে। শুধু তাই নয়, ওই ফোনের মধ্যে যে রোগ নির্ণয়কারী অ্যাপ আছে তার মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যেই রক্ত পরীক্ষার ফলাফলও চলে আসবে। এই ফোনটি যারা তৈরি করছেন তাদের মতে যে যন্ত্র বা ডিভাইসটি যুক্ত করা হবে তার খরচ পড়বে $50 কম।
ন্যাশনাল ফেডারেশন অব ভিওএ ফ্যান ক্লাব খুলনা বিভাগীয় কমিটির পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে। মোহাম্মদ আব্দুল্লাহ আমাদের শ্রোতা, তিনি জানিয়েছেন ইমেলে, চলতি বছর ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগ তার অনুষ্ঠান সম্প্রচারের 59তম বার্ষিকী উদযাপন করছে, এর কথা আপনারা সবাই জানেন। এই উপলক্ষে নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক, শ্রোতা এবং শ্রোতা সংগঠক আকবর হায়দার কিরণ, বাংলাদেশে ভিওএ ফ্যান ক্লাব সমন্বয়কারী জহরুল আলম এবং জেলা ভিওএ ফ্যান ক্লাব চুয়াডাঙ্গার সহযোগিতায় ন্যাশনাল ফেডারেশন অব ভিওএ ফ্যান ক্লাবস খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে ভয়েস অফ আমেরিকা বাংলা অনুষ্ঠান সম্পর্কে আপনার ভাবনা এই শীর্ষক লেখা আহ্বান করেছে। 500 শব্দের মধ্যে লিখে ইমেলে 31 মার্চের মধ্যে পাঠিয়ে দিতে হবে। বিজয়ী 5 জন লেখককে ডিজিটাল রেডিও সহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে। আর ইমেল ঠিকানা sonaliabdullah@gmail.com, sonaliabdullah@gmail.com, এই ইমেলে আপনাদের লেখা পাঠিয়ে দেবেন 31 মার্চের মধ্যে।
এভরিডে গ্রামার,
প্রতিদিনকার ব্যাকরণ।
হ্যাঁ, ব্যাকরণ প্রতিদিন,
আসলে প্রতিদিন না হলেও প্রতি মঙ্গলবার রেডিওতে শুনবেন এবং ওয়েবসাইট ও ফেসবুকে দেখবেন ইংরেজি ব্যাকরণ শেখার এই নতুন অনুষ্ঠান। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সেলিম হোসেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনানিয়েতো এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং স্বরাষ্ট্রমন্ত্রী জন কেলি। মাদক পাচার, বাণিজ্য ও অভিবাসন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি সিন স্পাইসার বলেছেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিকেই প্রেসিডেন্ট যে মেক্সিকোতে দুজন মন্ত্রীকে পাঠালেন তা দুদেশের সম্পর্কের অর্থবহ ইঙ্গিত। ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত শহর ইরাকের মসলে প্রবল আক্রমণ করছে যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাকি বাহিনী। আক্রমণে শহরের মূল বিমানবন্দর এবং একটি সেনা ঘাঁটি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। 2014 সালে ইসলামিক স্টেট দখল করে নিয়েছিল মসল শহরটি। গত মাসে ইরাকি বাহিনী শহরটির দখল পুনঃপ্রতিষ্ঠা করে। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় লাহোরে এক বিস্ফোরণে অন্তত 8 জন নিহত এবং 20 জন আহত হয়েছে। লাহোর শহরের একটি ব্যস্ত মার্কেটে বিস্ফোরণটি ঘটে। প্রথমবারের ন্যায় দেশব্যাপী সন্ত্রাস নির্মূল অভিযান শুরু করবার একদিন পর ঘটনাটি ঘটল। গত কয়েক সপ্তাহে আত্মঘাতী বোমা হামলা এবং জঙ্গি আক্রমণে পাকিস্তানের বিভিন্ন স্থানে অন্তত 130 জন নিহত হন। ওইসব হামলার দায় স্বীকার করে পাকিস্তানি তালিবান এবং ইসলামিক স্টেট। যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তিত লিঙ্গের শিক্ষার্থীদের লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে বাথরুম এবং লকার ব্যবহারের নতুন নীতিমালা জারি করেছেন কেন্দ্রীয় সরকার। বিচার এবং শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে যৌথভাবে জারি করা চিঠিতে বলা হয়েছে, গত বছর ওবামা প্রশাসন জারিকৃত এই বিষয়ক নীতিমালা বিতর্কের সৃষ্টি করেছিল। টাইটেল IX নামের একটি আইনের ভিত্তিতে করা ওই নীতিমালায় শিক্ষাঙ্গনে লিঙ্গ বৈষম্য নিয়ে ছিল নানা প্রশ্ন। তবে বলা হয় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার অধিকার রয়েছে রাজ্য এবং স্থানীয় প্রশাসনের, ফেডারেল সরকারের নয়। সিরিয়ার প্রায় 6 বছরের গৃহযুদ্ধের অবসানের লক্ষ্যে জাতিসংঘের বিশেষ দূত সিরিয়া সরকারের প্রতিনিধি এবং বিরোধী দলীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন জেনিভায়। জাতিসংঘ দূত স্টাফান দে মাতসুরা বৃহস্পতিবার সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বলেছেন, তিনি এখনও কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না, তবে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার পক্ষে রাজনৈতিক সমঝোতার একটি আভাস তিনি দেখতে পাচ্ছেন। 9 মাস আগে সিরিয়ার এই দুই পক্ষের শান্তি আলোচনার লক্ষ্যে জেনিভায় মিলিত হয়েছিল, তবে উভয় পক্ষ অস্ত্রবিরতি চুক্তি না মানায় সেই আলোচনা কার্যকর হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কংগ্রেসের সামনে প্রধান সমস্যাগুলো কী কী সে বিষয়ক CBS জরিপের এক ফলাফলে অভিবাসন সমস্যাকে 1 নম্বর হিসেবে চিহ্নিত করা হয়েছে। 15% আমেরিকান অভিবাসনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা উল্লেখ করে এবছরেই প্রেসিডেন্ট এবং কংগ্রেসকে তা সমাধানের আহ্বান জানিয়েছেন। দ্বিতীয় প্রধান বিষয় হচ্ছে অর্থনীতি ও চাকরির সংস্থান। 13% মানুষ তাই মনে করছেন। 11% রায় দিয়েছে স্বাস্থ্য সেবার পক্ষে। জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বিদেশিদের যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের উপর গুরুত্ব দিয়েছেন বেশিরভাগ আমেরিকান। তবে নিরাপত্তার প্রশ্ন এবং নানা বিতর্ক সত্ত্বেও 10% আমেরিকান মনে করছেন এই দেশে বসবাসরত কাগজপত্রবিহীন অভিবাসীদের জন্য নাগরিকত্ব পাওয়ার সুযোগ সৃষ্টি করা দরকার। 13% অভিবাসনের পক্ষে আর 3% এর বিপক্ষে মত দিয়েছেন। সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট মোহামেদ আবদুল্লাহি ফারমোজা দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে তেল কোম্পানির নির্বাহী হাসান আল খাইরের নাম ঘোষণা করেছেন। হাসান আল খাইর সোমালিয়ার দুর্বল কেন্দ্রীয় সরকারের প্রশাসনকে স্থিতিশীল করা এবং খরা ও জঙ্গি হামলায় পর্যদুস্ত সোমালিয়াকে ভালো অবস্থানে নিয়ে আসবেন বলে আশা করছেন অনেকেই। খাইর গত 2.5 বছর ব্রিটিশ জ্বালানি কোম্পানি সোমা অয়েল গ্যাসের আফ্রিকা পরিচালক হয়ে কাজ করেছেন। এর আগে তিনি নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের আফ্রিকা বিষয়ক পরিচালক ছিলেন। মন্ত্রিপরিষদ গঠনের আগে তাঁর সোমালিয়া সংসদের অনুমোদন লাগবে বলে বলা হচ্ছে। 2014 সালে হংকংয়ে বিক্ষোভকারীদের হামলার দায়ে একজন পুলিশের বিরুদ্ধে শাস্তি দেওয়ার প্রতিবাদে প্রায় 30,000 বর্তমান ও সাবেক পুলিশ কর্মকর্তা রাজপথে নেমেছেন প্রতিবাদ করতে। বলা হচ্ছে 50 বছরের মধ্যে এটি সর্ববৃহৎ। যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনীতিকে তার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, একথা বলেছেন ট্রাম্পের উপদেষ্টা আমেরিকান রক্ষণশীলদের এক সম্মেলনে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন লিনাস রিমকোস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.